এবার শুরু হচ্ছে আমাদের আজকের কলিং শো হ্যালো ওয়াশিংটন। আজকের আলোচ্য বিষয় আপনাদের আগেই যেমন জানিয়েছি, কানেটিকাট রাজ্যে গুলি চালনার ঘটনা। আজকের হ্যালো ওয়াশিংটন অনুষ্ঠানটি উপস্থাপন করছেন শগুফতা নাসরিন কুইন।
Hello.
শুভ সন্ধ্যা। হ্যালো ওয়াশিংটনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের হ্যালো ওয়াশিংটনের বিষয় হচ্ছে কানেটিকাট রাজ্যে স্কুলে গুলি চালনার ঘটনা। আজকের হ্যালো ওয়াশিংটনে আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন। ওয়াশিংটনের মেরিল্যান্ডে আছেন ডক্টর মারিয়াম পারভিন, কিন্তু তাকে আমরা এখনও টেলিফোনে পাইনি, তাই আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারলেই তাকে আমরা আসরে আমন্ত্রণ জানাব। আমাদের সঙ্গে যোগ দিয়েছেন দিলারা বেগম, তিনি বিহেভিয়ার ইভ্যালুয়েটার এবং নিউ ইয়র্কে অটিস্টিক ছেলে মেয়েদের নিয়ে তিনি কাজ করেন। দিলারা বেগম, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
আপনাকেও স্বাগতম জানাচ্ছি এবং অনেক ধন্যবাদ।
আজকের অনুষ্ঠানে আরও থাকছেন কবির আনোয়ার, তিনি নিউ ইয়র্কে একজন সাংবাদিক এবং তিনি একজন চিত্র নির্মাতাও। কবির আনোয়ার, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাদেরকে এবং সেই সঙ্গে তার শ্রোতা মণ্ডলী সবাইকে আমার সাদর আমন্ত্রণ।
এবারে শ্রোতাদের আরেকবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের অনুষ্ঠান চলাকালীন আমাদের সরাসরি টেলিফোন করার নম্বর হচ্ছে 2026193062। এছাড়া আপনারা ফেসবুকেও প্রশ্ন করতে পারেন, আপনাদের আমরা ফেসবুকে দেখব যে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আমরা সেটা সঙ্গে সঙ্গে নিয়ে নেব। এবারে আমরা যাব, অনেকে ফোন করছেন, আমরা লাইনে আছেন, আমরা প্রথমেই একটি কল নিয়ে নিই।
আমি সাইফুরহমান ওসমানি জিতু মরিনো ভ্যালি ক্যালিফোর্নিয়া থেকে বলছিলাম। আমার প্রশ্নটি ছিল এটি যে কানেটিকাট স্যান্ডি হুকে যে নির্মম ঘটনা ঘটে গেল সেটা সবাই যেমন ব্যথিত, কিন্তু এটা কিন্তু কোন নতুন ঘটনা নয়, এ ধরনের ঘটনা স্কুলগুলোতে আগেও হয়েছে। স্কুলের নিরাপত্তা এই বিষয়টি কেন যে উপেক্ষা করা হয়েছে আমার বোধগম্য নয়, যেখানে আমরা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিমানবন্দর গুলোতে, যুক্তরাষ্ট্রের বিভিন্ন নাজুক এলাকাগুলোতে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত তৎপর, কিন্তু এই স্কুলগুলোতে বলতে গেলে নিরাপত্তা একেবারেই নেই, যেটা আমরা দেখলাম এর আগে ঘটনাটা ঘটেছিল বিভিন্ন স্কুলে আমরা দেখেছি, কিন্তু এই বিষয়টি কেন উপেক্ষিত হলো সেটাই আমার প্রশ্ন ছিল আজকে এই প্যানেলে।
সাইফুর রহমান ওসমানি জিতু ক্যালিফোর্নিয়া থেকে ফোন করেছেন, অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্কুলে কেন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি সেটাই তার প্রশ্ন। এবং আমরা এখানে ওয়াশিংটন ডিসিতে দেখি বেশ কিছু স্কুলে নিরাপত্তা ব্যবস্থা থাকে, যেমন ঢুকতে হলে সেখানে মেটাল ডিটেক্টর থাকে, কিন্তু সব স্কুলে না, কিছু কিছু স্কুলে। কবির আনোয়ার, আপনার কাছে প্রথমে যাচ্ছি এই প্রসঙ্গে, যদি আপনি এ সম্পর্কে কিছু বলেন।
ধন্যবাদ আপনাকে এবং সেই সাথে প্রশ্নকর্তাকে। এটা ঠিকই যে উনি যে প্রশ্নটি তুলেছেন যে স্কুলের নিরাপত্তা ব্যবস্থা হয়তো আরো জোরদার করা প্রয়োজন, কিন্তু আমি যদি গভীরে যাওয়ার প্রশ্নটি তুলি যে না, যে ছেলেটি, যে যুবকটি এই ঘটনা ঘটেছে, আমাদের প্রথম নজর যাবে তার দিকে, এই ধরনের একটি মানসিক বিকার তার কেন হয়েছে। স্কুলের ব্যাপারটা আমরা অবশ্যই মনে করব যে তারা এটাকে নিয়ে একটা রিঅ্যাপ্রাইজাল করবে, এবং স্কুলের সাথে সাথে যারা যারা জড়িত, সরকার, তার যে শিক্ষক মণ্ডলী, তার যে কর্মকর্তা, তার যে বিভাগ, তারা করবে। এবং তারা নিশ্চয়ই এতদিনে বুঝতে পারছে যে ক্রমাগত ভাবে একটার পর একটা এ ধরনের ঘটনা যখন গত প্রায় 20 বছর ধরে হচ্ছে, বিশেষ করে দুটি তো অনেক বড় ঘটনা, ভার্জিনিয়া টেক বিশ্ববিদ্যালয় এবং কানেটিকাটের নিউটাউনের এই এলিমেন্টারি স্কুলে যেটা হয়েছে, কিন্তু তারপরও আমি বলবো যে যে ছেলেটি, যে যুবকটি ঘটিয়েছে তার ব্যাপারটা আগে বিবেচনায় নেওয়া। সেই বিবেচনা থেকে যদি আমরা দেখি তাহলে আমাদের এখানকার বা সর্বত্র পারিবারিক সম্পর্কের যে একটা অবনতি হয়েছে সেই অবনতির দিকে নজর দেওয়া দরকার। আমাদের যে জীবন প্রক্রিয়া, নরনারীর যে সম্পর্ক, বিয়ে, তারপর ছেলে মেয়ে, এই ছেলে মেয়ে এবং বাবার মনোযোগ সম্পর্কটার উপরে বেশি মানে অনুভব করা দরকার। অনুভব তার কি পরিপ্রেক্ষিত, কেন হয়েছে, ছেলেটি কেন এইভাবে গিয়েছে, তার মা তো শিশুকে তার সঙ্গে সঙ্গে রাখছেন। আমরা কিছুটা জানতে পেরেছি পত্রপত্রিকার মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে, যে মায়েরও একটা শখ ছিল যে তিনি এই ধরনের অটোমেটিক গান দিয়ে চর্চা করতেন এবং তার একটা প্রক্রিয়া হয়তো এই ছেলেটির উপর পড়ে থাকতে পারে, এটা বিজ্ঞানীরা দেখবেন এবং যারা এই বিষয়ে। সুতরাং কেবলমাত্র স্কুলকে বললে হবে না, আমাদের পারিবারিক সম্পর্ক ব্যাপারেও আমাদের মনোযোগী হতে হবে, এটাই আমার বক্তব্য।
ধন্যবাদ কবির আনোয়ার। ডক্টর মরিয়াম পারভিন আপনি, উনি এখন বোধহয় আমাদের সঙ্গে যোগ দিয়েছেন। আচ্ছা, তিনি একজন সাইকিয়াট্রিস্ট, মনোবিজ্ঞানী, তিনি একটি মেন্টাল হেলথ ক্লিনিকে কাজ করেন। ডক্টর মরিয়াম পারভিন, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে।
ধন্যবাদ।
আপনাকে একটি প্রশ্ন ইতিমধ্যে যিনি করেছেন, আপনি জানেন, আপনি শুনতে পেরেছেন
কিনা?
আচ্ছা, আমি প্রশ্নটা করি। সাইফুর রহমান ওসমানি জিতু, তিনি ক্যালিফোর্নিয়া থেকে ফোন করেছেন এবং তিনি জিজ্ঞেস, তার প্রশ্নটা ছিল স্কুলে কেন নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি যদিও এরকম ঘটনা ঘটে থাকে। আমি এর পরে যাচ্ছি দিলারা বেগমের কাছে। দিলারা বেগম, আপনি যদি এ সম্পর্কে একটু বলতে চান। হ্যালো,
আগে বলছি আমি, নিরাপত্তা নেই এই কথা কিন্তু ঠিক না। এটা হচ্ছে ম্যান্ডেটরি একটি রুল যে স্কুলে নিরাপত্তা থাকবে। এটা যেমন আমরা যারা টিচার এবং যারা টিচার এইড, আমরা প্রত্যেকেই কিন্তু স্কুল সেফটি এবং চাইল্ড সেফটি, স্কুল ভায়োলেন্স এইসবের উপরে অনেক কোর্স করে তারপর স্কুলে আমরা কাজ করি। তারপর আপনার আরেকটি ব্যাপার আছে যে স্কুলের সিকিউরিটি যিনি থাকেন সবসময় কিন্তু একজন সিকিউরিটি প্রত্যেকটি স্কুলেই থাকে এবং স্কুলে কিন্তু ক্যামেরা সিস্টেমও থাকে। যেমন আমি যে স্কুলে কাজ করি সেখানে কিন্তু অনেক দূর পর্যন্ত ক্যামেরা ধারণ করতে পারে কারা স্কুলের দিকে, স্কুলের গেটের দিকে আসছে। এবং সিকিউরিটি প্রথম দরজা তো সবসময় লক থাকবেই এবং কেউ স্কুলে প্রবেশ করতে পারবে না আইডি না দেখানো পর্যন্ত। এটা একটা সাডেন ইনসিডেন্ট, এটা ঘটনাটি আসলে সম্পূর্ণ আলাদা মোটিভ কি ধরনের ছিল সেটা কিন্তু এখনো জানা যায়নি, সে কেন গিয়েছে। এবং তাতে বলা হচ্ছে যে সে অ্যাসপারগার ডিজর্ডার অথবা পার্সোনালিটি ডিজর্ডার, এই ধরনের প্রবলেমেটিক বিহেভিয়ার তার মধ্যে আগে ছিল কিনা সেটাও কিন্তু এখনো ভালোভাবে পরিষ্কার হয়নি। এখন সে যদি সেরকম রিটার্ডেড হয়ে থাকে, তার যদি অ্যাসপারগার ডিজর্ডার কিংবা পার্সোনালিটি ডিজর্ডার থাকে, দুটো কিন্তু একসঙ্গে হতে পারে না। তার যে সিমটমটা দেখা গেছে তাতে মনে হচ্ছে যে সে পার্সোনালিটি ডিজর্ডারটাই তার সঙ্গে রিলেটেড। তো এই সে অ্যাবনর্মালিটির জন্য যদি সে এসে থাকে এবং সে যেভাবে স্কুলে প্রবেশ করেছে সেখানে কিন্তু সিকিউরিটি সেরকম করার কোনো কিছু ছিল না, কারণ সে ভাবে তৈরি হয়ে এসেছে মেন্টালি, কিন্তু স্কুল তো ভাবে প্রিপেয়ার ছিল না যে এরকম একটা ঘটনা ঘটবে। কিন্তু স্কুলে সবসময় সিকিউরিটি থাকে, নিরাপত্তা যে কম ছিল তা না, তবে এটা ঠিক যে ক্যামেরা দিয়ে তারা দেখতে পারতেন এবং একটা ইমার্জেন্সি অ্যালার্ম যদি তখন অন করা হতো তাহলে হয়তো তারা যে যে এক্সিট গুলো থাকে ইমার্জেন্সি এক্সিট, তারা হয়তো অনেকে বের হয়ে যেতে পারতেন, সেটি হয়তো হতে পারত। এটি এই ব্যাপারটি আসলে আরো তদন্ত সাপেক্ষ হয়েছে।
ডক্টর মরিয়াম পারভিন, আপনি আর এর সঙ্গে কিছু যোগ দেবেন?
বলেন, আমি এ সম্বন্ধে কিছু বলবো। আচ্ছা,
মানে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে প্রশ্নটা ছিল, তো আপনার কি মনে হয় যে সেখানে এই স্কুলটিতে যতটা নিরাপত্তা ব্যবস্থা প্রয়োজন ছিল সেটা ছিল না?
এখন আমরা খবর যা আমরা সংবাদ জানছি সব আমাদের খবরের কাগজের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে। এখন
এটা বলা মুশকিল যে ওই মুহূর্তে সিকিউরিটি ক্যামেরা কাট করছিল কিনা বা ক্যামেরা ওই স্কুলে আটল, সব স্কুলে সাধারণত যথেষ্ট সিকিউরিটি আছে তো দেখি, মানে স্কুল কলেজে স্কুল এই পার্টিকুলারলি। তো এখন এই পার্টিকুলার কেসেও ছেলেরা যে গাড়ি নিয়ে চালিয়ে আসলো কেউ ওকে খেয়াল করলো কিনা, তারপরে এখন এটা আমার মানে আমি স্পেকুলেট করতে চাই না, আমার ডেফিনেটলি মনে হয় কোনো সিকিউরিটি সিস্টেম থাকলেও ইট ডিডন্ট ওয়ার্ক, সেটা কাজ করেনি।
ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আপনাদের মনে করিয়ে দিচ্ছি আপনারা এই অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আজকে আমাদের হ্যালো ওয়াশিংটনের আলোচ্য বিষয় হচ্ছে কানেটিকাট রাজ্যে স্কুল গুলিচালনার ঘটনা। আমাদের তিনজন বিশেষ অতিথি আছেন, ডক্টর মরিয়াম পারভিন, তিনি একজন সাইকিয়াট্রিস্ট মনোবিজ্ঞানী, আরও আছেন দিলারা বেগম, তিনি বিহেভিয়ার ইভ্যালুয়েটার, তিনি অটিস্টিক ছেলে মেয়েদের নিয়ে কাজ করেন, এবং আছেন চিত্র নির্মাতা এবং সাংবাদিক কবির আনোয়ার। এবারে আরেকটি প্রশ্নে যাওয়া যায়।
আসসালামু আলাইকুম, আমি নার্গিজান সীমা বলছি ফিলাডেলফিয়া থেকে। গত লাস্ট ফ্রাইডে সানিয়ো ক্যালমান্টি স্কুলে যে বেদনাদায়ক ঘটনাটা ঘটে গেল, এটা যে কতটা ভয়াবহ, কতটা কষ্ট, কতটা মানসিক চাপের একজন মা এবং সব মায়েদের জন্য তা বলার অপেক্ষা রাখে না। আমার 7 বছরের ছেলে সেকেন্ড গ্রেডে যাচ্ছে, তাকে আমি বলেছি এবং তাকে আমি সিএনএনও দেখিয়েছি, ওর উপর জিনিসটা উপলব্ধি করার জন্য, ফিল করার জন্য, ওর সতর্ক হবার জন্য ওর একটাই প্রশ্ন, এ গানম্যান কেন এমন করলো আর ওকে কে 3টা গান দিল। এখন আমি তো, আমার কাছে আসলে এর উত্তর নেই। এখন সবচেয়ে যে সমস্যাটা সেটা হলো সেই স্কুলকে ভয় পাচ্ছে, শুধু সে না আমার নিজেরও ভয়, পুরোটাই নিরাপত্তার ব্যাপার, নিরাপত্তার অভাব। এই যে মানসিক চাপ আমার ছেলের, এই যে ভয়, এ থেকে আমি কিভাবে আমার ছেলেকে মুক্ত করতে পারি বা ওকে এই এই যে মানসিক যে ওর একটা প্রবল প্রশ্ন, ও যে এখন নিরাপত্তাহীন ও নিজেও বুঝছে, এটার আমি ওকে কিভাবে সদুত্তর দিতে পারি যে না তোমার স্কুলটা এমনটা ঘটবে না বা আমাদের এমন কিছু ঘটবে না। ধন্যবাদ।
নার্গিস সীমা ফিলাডেলফিয়া থেকে ফোন করেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই প্রশ্নের জন্য, কারণ যারা মা যারা বাবা সেটা ছাড়াও অনেকের মনেই এখন এই প্রশ্ন, যে 7 বছরের ছেলে বলছে গানম্যান বা বন্দুকধারী কেন এমন করলো, ওকে কে বন্দুকগুলো দিল। আর যেটা বড় সমস্যা দেখা দিয়েছে সেটা হচ্ছে যে ও এখন স্কুলকে ভয় পায়, ও নিরাপত্তার একটা অভাব বোধ করছে, ওর একটা মানসিক চাপ। তো এটা থেকে কেমন করে বাবা মারা তাদের সন্তানদের এটা থেকে মুক্ত করবে? ডক্টর মরিয়াম পারভিন,
ধন্যবাদ। আসলে সমস্যাটা এরকম একটা, এত বড় দুর্ঘটনার পরে এরকম ট্রমা হতেই পারে, এবং আমার মনে হয় যে এটা আস্তে আস্তে এটাকে কিছু ধাপে ধাপে এটাকে ঠিক করতে হবে। এর সাথে পরিবার থেকে যেমন আমার মনে হয় বাচ্চাদেরকে খুব বেশি টিভি দেখানো দরকার নাই, মানে ওদেরকে ঘটনাটা যেহেতু জেনে গেছে ওরা ওদেরকে বলতে হবে যে এরকম একটা ঘটনা ঘটেছে, এখন এটা ওদেরকে স্লোলি ডিসেনসিটাইজ করতে হবে, ওদেরকে সত্যি কথাটাই বলতে হবে কিন্তু খুব বেশি সত্যি কথা বলার দরকার নেই ওদেরকে। এখন গান মেরেছে আমরা জানি না খুব একটা কেন মেরেছে, বন্দুকগুলো কে দিল, ও বাসার থেকে বন্দুকগুলো পেয়েছে, এখন এ কথাটাই বারবারই ওকে একই কথা বলে যেতে হবে, কিন্তু কারণ আমরা তো সত্যি এর চেয়ে বেশি জানি না, ওর যেরকম প্রশ্ন আমাদের সেরকম একই প্রশ্ন, কিন্তু এখন ওকে অভয় দেওয়ার জন্য আমার মনে হয় মাঝে মাঝে স্কুল অথরিটিকে যে বলতে হবে, বলা দরকার যে আমার ছেলের খুব অসুবিধা হচ্ছে। এখন আমি শিওর স্কুল থেকে অনেক কাউন্সিলিং হচ্ছে, স্কুলে মা বাবারা যে বসে থাকছে কিছুক্ষণ করে, এইটা স্লোলি স্লোলি ওকে আবার সাহস দিতে হবে। আমার মনে হয় এটা কোনো শর্টকাট নাই, এটা কোনো একদিনে হবে না, এবং কোনো কোনো বাচ্চা একটু ডিফারেন্টলি রিয়্যাক্ট করবে, এবং এটা কোনো সোজা জিনিস না, আমি এটাই বলতে চাচ্ছি। এবং স্কুলের তো এখন স্কুলের সাথে এটা স্কুলকে তো বলা দরকার যে ও তো একটু বেশি রিয়াক্ট করছে, আপনারা আমাকে একটু হেল্প করেন, কারণ স্কুলের টিচাররা অনেক জায়গায় শুনেছি যে মারা যে স্কুলে থাকছে কিছুক্ষণ, এটা কনফিডেন্স ওকে ডেভেলপ করতে হবে, এটা সময় নেবে, এবং আমার মনে হয় এটার মধ্যে কোনো তাড়াতাড়ি করে লাভ নাই, ওকে কোনো ওষুধ দিয়ে লাভ নাই, ওকে হাত ধরে কনফিডেন্স করে বলতে হবে যে এরকম দুর্ঘটনা ঘটেছে, তোমাকে আমরা দেখছি, এবং আবার যাতে এরকম না হয় তার জন্য তোমার স্কুল থেকে তো প্রিকশন নিচ্ছে, আমরা তোমার সাথে আছি। এর বেশি আসলে আমরা বাচ্চাদেরকে কিছু বলতে পারবো না, আমি জানি না আমরা কিছু বলতে পারি কিনা।
ধন্যবাদ। দিলারা বেগম
জি, আমি যদি বলবো যে ডক্টর মরিয়ম যেটি বললেন সেটি তো উনি ঠিকই বললেন যে আসলে বাচ্চাকে অত সত্যি কথা বলার দরকার নেই, কিন্তু আসলে সত্যি কথা বলারও কিন্তু একটু দরকার আছে। কারণ শিশু কিন্তু জেনে গেছে যে ব্যাপারটা কি হয়েছে এবং তার কিন্তু অনেক প্রশ্ন দেখা দিয়েছে, তখন তাকে করতে হবে কি অনেক তুলনা করে যে ওইখানে ঘটেছে কিন্তু সবখানে তো ঘটেনি, এটা সবখানে ঘটবে না, তোমার স্কুলে হবে না, তোমার স্কুলে অনেক প্রোটেকশন আছে, অনেক তোমার টিচাররা অনেক অ্যালার্ট আছে, এখন এই ঘটনার পর অনেকে আরো বেশি অ্যালার্ট হয়েছে, যেহেতু এই ঘটনা একবার হয়ে গেছে এটি দ্বিতীয়বার আর ঘটবে না, এটি অ্যাসুরেন্স দিতে হবে তার শিশুকে। এবং তাদেরকে বলতে হয় যে শিক্ষার্থী যারা আছে স্কুলে যারা যাচ্ছে এখন যারা ছোট ছোট 7-8 বছর বয়সের, এদেরকে কিন্তু এভাবেই বলতে হবে যে দেখো একটা ঘূর্ণিঝড় যদি একটা জায়গায় হয় সেটা কি সব জায়গাতেই হচ্ছে, কিছু কিছু জায়গায় হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে না, সেরকম এই একটা অ্যাক্সিডেন্ট একটা ইনসিডেন্ট সেটা ঘটেছে একটা পার্টিকুলার স্কুলে কিন্তু সব স্কুলে নয়, কানেকটিকা থেকে তো অনেক স্কুল আছে কিন্তু সব স্কুলে কি হয়েছে এটা একটা দুর্ঘটনা মাত্র, এরকম হয় পৃথিবীতে বেঁচে থাকতে হলে এই ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে হয়। এই আমার মনে হয় যে বাচ্চাকে এ ধরনের একটু সত্যি কথা বলা দরকার।
আমি আপনার সম্পূর্ণ একমত।
আচ্ছা ধন্যবাদ কবির আনোয়ার, আপনি এটার সঙ্গে কিছু যোগ দিতে চান?
আমি একটু বলবো, সেটা হলো যে আপনারা তো জানেন যে মিডিয়ার প্রতি বাচ্চাদের একটা সাংঘাতিক আকর্ষণ থাকে, বিশেষ করে টিভির প্রতি। এখন এই ধরনের অনুষ্ঠান যখন হবে, বাবা মার একটা দায়িত্ব আছে যে কোন অনুষ্ঠানটি ছেলেটিকে বাবা তার শিশুটিকে দেখতে দেবে আর কোনটা দেবে না, কোনটা একটি শিশু তার ভারসাম্য হারাতে পারে বা ওভার অ্যাক্ট করতে পারে, এখানে বোধহয় আমার মনে হয় বাবা মার একটা নিয়ন্ত্রণ টেলিভিশনের এবং শিশুর ক্ষেত্রে থাকা দরকার। কারণ শিশুকে একটা শিশু কোমলমতি শিশু তার মনের উপরে কোনটা কতটা প্রভাব ফেলবে এটা বাবা মা নিশ্চয়ই বোঝেন, এবং সেই ক্ষেত্রে বাবা মা যদি তাদের সামনে এই দৃশ্যগুলি বিশেষ করে তার সমবয়সী শিশুর এই যে চিৎকার বা তার রক্তপাত বা তার মৃত্যু এটা আমার মনে হয় প্রভাব ফেলতে বাধ্য, সুতরাং এই অনুষ্ঠান থেকে শিশুকে যতটা পারা যায় দূরে সরিয়ে রাখতে হবে। এই ধরনের ছবি এই ধরনের ঘটনা সবটাই তাদেরকে দেখানো যাবে না। আর যেটুকু বলতে হবে যেটা এই যে আলোচকরা বললেন যে সত্য ঘটনা তাকে বলতে হবে সেটাও আমি মনে করি, কিন্তু সেই জন্য ছবি দেখাবার প্রয়োজন নেই, কারণ আলোচনা থেকে শিশু জানবেই যে স্কুলে এরকম একটা ঘটনা ঘটেছে, তখন তাদেরকে বাবা মা বা দরকার হলে কাউন্সিলিং করে এই ধরনের ওভার অ্যাক্ট যেসব শিশু করবে বা যাদের রিয়্যাক্ট হবে তাদেরকে কাউন্সিলিং করার ব্যবস্থা করতে হবে বলে আমি মনে করি। সব শিশুর এই ধরনের ঘটনা হবে না সেটা আমার মনে হয়। ধন্যবাদ।
ধন্যবাদ। আমাদের একজন শ্রোতা টেলিফোন লাইনে আছেন, মোহাম্মদ আব্দুল্লাহ। হ্যালো।
হ্যাঁ বলছি।
হ্যাঁ বলুন, আপনার প্রশ্ন।
আমি বাংলাদেশের চুয়াডাঙ্গা থেকে বলছি।
হ্যাঁ বলুন।
আমার বক্তব্য হচ্ছে কানেকটিকাটের বিদ্যালয়ে হত্যা যজ্ঞের পর অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে, দাবি উঠেছে অস্ত্র আইন কঠোর করার, অস্ত্র আইন কঠোর করার বিষয়ে অনীহা ছিল ডেমোক্র্যাটদের, এখন কি তারা এই আইন কঠোর করতে নমনীয় হবে?
ধন্যবাদ। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। ডক্টর মারিয়াম পারভিন উনি বলছেন ডেমোক্র্যাটদের শুধু ডেমোক্র্যাট না, অনেক বলতে হবে অন্যান্য রিপাবলিকান এবং গান লবির জন্য অনেক এখানে লবিং হয় এবং সে কারণে অনেকে দ্বিধাগ্রস্ত ছিলেন। এখন কি এই যে এরকম মর্মান্তিক একটা ঘটনার পর কি এখন এটা আরো এ ব্যাপারে কি অন্যরকম মনোভাব আমরা দেখব, সেটাই হচ্ছে আমাদের প্রশ্নকর্তার প্রশ্ন।
যেহেতু এতগুলা ঘটনা ঘটে যাচ্ছে সবার প্রশ্ন হচ্ছে, তো এখন আমিও খবরের কাগজে পড়ি সংবাদপত্র পড়ে যা দেখছি যে হ্যাঁ লোকজন আগের চেয়ে বেশি অ্যাওয়ার, যে একটা চেঞ্জ হয়তো আসতে হতে পারে, বহাত্তর জিনিসটাকে পুরো আবার আগেদের যে দুজন একটা রিভিউ করতে হতে পারে, এবং আমার মনে হয় যে কিছু একটা হয়তো আমরা দেখবো
হচ্ছে। সব সময় তো আমাদের সব দেশই আমেরিকার আমেন্ডমেন্ট হচ্ছে এবং আমেন্ডমেন্টের ঘটনাগুলি খুব স্বাভাবিক, মানুষ যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যে শিশুরা এই রাষ্ট্র চালাবে, এই আমেরিকায় একদিন যে শিশুরা চালাবে, তাদের জীবন যাতে বিপর্যস্ত না হয়, তাদের মানসিকতার উপরে যাতে চাপ না পড়ে, তাদের সুকুমার বৃত্তির বিকাশে যাতে অসুবিধা না হয়, সেই জন্য অবশ্যই আইন হওয়া দরকার। এক্ষেত্রে আমি অবশ্যই বলতে চাই, আমাদের নিউ ইয়র্কের যে মেয়র ব্লুমবার্গ, তিনি ইতিমধ্যেই কঠোর হয়েছেন এবং তিনি এটাও বলেছেন যে অটোমেটিক রাইফেল সবাইকে দেওয়ার দরকার নেই, এটা কেবলমাত্র নিরাপত্তা বাহিনীর জন্য দরকার। এবং এই বক্তব্যগুলিকে আরো মিডিয়ায় আনতে হবে এবং এইগুলি নিয়ে সবার পার্টিসিপেট করা, বিশ্লেষণ করা, এবং সেটা পরবর্তী পর্যায়ে যদি আইনে আনা যায় এই সব ডেমোক্র্যাট এবং রিপাবলিকানদের মাধ্যমে, সেটা আমাদের জন্য খুবই মঙ্গলজনক হবে।
আমাদের আরেকজন প্রশ্নকর্তা আছেন।
আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, আমি একজন ছাত্র হিসাবে ইন্দোনেশিয়াতে আছি।
বলুন,
কানেকটিকাট রাজ্যে স্কুলে গুলি চালানোর ঘটনার যে চিত্র আমি পত্রপত্রিকা আর সংবাদের মাধ্যমে দেখলাম আর শুনলাম, তাতে আমি একজন ছাত্র ও একজন মানুষ হিসাবে আসলে খুবই কষ্ট পেয়েছি। যারা এই ঘটনায় নিহত হয়েছে তাদের আত্মার প্রতি আমি শান্তি কামনা করি আর তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি, তারা যেন আবার সেই প্রান্তাঞ্চলতে ফিরে আসতে পারে। আমার প্রশ্ন হলো, আমেরিকায় গত কয়েক মাসে আমাদের বাংলাদেশের ছাত্র, কয়েকজন ছাত্র সহ অনেক দেশের, এমনকি তাদের দেশেরও অনেক ছাত্র নিরীহ লোক আগ্নেয়াস্ত্রের আঘাতে নিহত হয়েছে, তাতে আমেরিকার কর্তৃপক্ষরা কিছু কিছু বলেছে, কিন্তু কিছু বলেনি তা নয়, বলেছে যখনই কথা উঠলো যে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করতে, তাদের দেখা গেল অনেক কর্তা ব্যক্তিরা বললেন যে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ করার দরকার নেই। এখন যখন দেখলো যে তাদের দেশের জনসাধারণ অবাধে এর শিকার হচ্ছে, তখন তারা বলতে শুরু করেছে যে আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করতে হবে। এটা কি তাদের একঘেয়েমি মনোভাব নয় অন্যদের প্রতি, আর যার ফল এসব সহিংসতা আর মৃত্যু? আর আসলে এই আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন কি আরো আগেই কঠোর করা উচিত ছিল না? এই আমেরিকান কর্তাব্যক্তিদের আবারও কি ভাবা উচিত নয় যে অস্ত্র দিয়ে নিরাপত্তা নিশ্চিত করা যায় না, বরং তা পরিকল্পনা ও ভালোবাসা দিয়ে করা যায়? এটাই আমার প্রশ্ন।
মোহাম্মদ জহিরুল ইসলাম ইন্দোনেশিয়া থেকে কল করেছেন, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণের ব্যাপার নিয়ে দীর্ঘদিন ধরে আমেরিকায় বিতর্ক অনুষ্ঠান হচ্ছে, বা এটা মানে উনি হয়তো জানেন না ওই যে এটা কংগ্রেসে যেতে হয়, তারপরে সেটা তারপরে এটা আইন হয়। যাই হোক, আমি আমাদের অতিথিদের কাছে যাব। দিলারা বেগম, আপনি যদি প্রথমে।
আমি যেটা বলবো সেটা হলো যে এখানে আসলে 44টা স্টেটে আপনার প্রভিশন ছিল যে যারা লাইফ সেফটির জন্য আর্ম অ্যামিনেশন ইউজ করতে পারবে এরকম, কিন্তু এটা এক্সেপশন ছিল আপনার ক্যালিফোর্নিয়া, আইওয়া, ম্যারিল্যান্ড, মিনেসোটা, নিউ জার্সি এবং নিউ ইয়র্কে এটা ছিল। কিন্তু আসলে এখানে একটা ডিফারেন্স আছে কি যে স্টেট ল এবং ফেডারেল ল এর মধ্যে কিন্তু এই গান লটা একটু ডিফার করে, যার জন্য এটা ডিফিকাল্টিজ হয়ে যায় অনেক সময় মেইনটেইন করা। তো আমার মতে সে যে রাইফেলটা ইউজ করেছিল 2.33 ক্যালিবার যে ব্যাশমাস্টার রাইফেল, সেটি আমার মনে হয় প্রাইভেট ইউজের জন্য একেবারে ব্যান করে দেওয়া উচিত, এবং একটা লিমিটেশন থাকা উচিত যে এতটা পিস্তল কিংবা একটা কিংবা দুটো কিংবা তিনটে এরকম পার্টিকুলার একটি নাম্বার পর্যন্ত তারা কোয়ান্টিটি পর্যন্ত বাসায় রাখতে পারবে, এরপর রাখতে পারবে না, এরকম একটা রেগুলেশন করা উচিত। কারণ সবার বাসায় তিনটা চারটা পাঁচটা যার যতটা ইচ্ছে সে বাসায় কিনে রাখছে, এবং সেটা তার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চারা কিংবা হাজবেন্ড কিংবা ওয়াইফ যে কেউ, কিন্তু এখানে এরকম অপরাহ হচ্ছে সবখানে হচ্ছে যে বাসাতেও কিন্তু শুটিং হচ্ছে, মেরে ফেলছে ছেলে মাকে, মেরে ফেলছে মা ছেলেকে, মেরে ফেলছে, এটা কিন্তু অহরহই হচ্ছে। এইগুলোতে প্রোটেকশন হওয়া উচিত বেশি আমার যেমন হয়।
অনেক ধন্যবাদ। আমাদের অনুষ্ঠান আপনারা শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। শ্রোতাদের মনে করিয়ে দিচ্ছি, ডক্টর মরিয়াম পারভিন এবং সাংবাদিক কবির আনোয়ার এবং নিউ ইয়র্কে আছেন দিলারা বেগম, বিহেভিয়ার ইভ্যালুয়েটার, ওনারা আমাদের বিশেষ অতিথি, ওনারা আমাদের প্রশ্ন উত্তর দিচ্ছেন। আপনারা যারা আমাদের এখানে প্রশ্ন করতে চান 2026193062 এই নম্বরে আপনারা ফোন করুন। আমাদের আরেকজন প্রশ্নকর্তা আছেন, আকবর হায়দার কিরণ। হ্যালো,
বিবেকে মর্মে নাড়া দিয়েছে আর কি। আমাদের প্রেসিডেন্ট কে আমরা কাটতে দেখলাম, আমাদের অনেকে চোখে পানি এসছে। আসলে এত সভ্য দেশে আছে, কিন্তু মাঝে মাঝে মনে হয় কি মগের মূল্যকে আছে নাকি, এভাবে মানে হঠাৎ করে গুলি করে মানুষ মেরে ফেলবে, এটা অহরহ ঘটছে এই দেশে। আমার মনে হয় অবশ্যই এই মানে গান কন্ট্রোল হওয়া উচিত আর কি। আপনাদের কি মনে হয় বিশেষজ্ঞ প্যানেল, যে এইখানে কি সত্যি সত্যি কোনো আইন বা নীতিমালা প্রবর্তিত হবে মানে গান কন্ট্রোল করার জন্য, আর এই ধরনের মানবেতর মানে ঘটনা যাতে ভবিষ্যতে না ঘটে সেটা আমরা যেন দেখতে পাই আর কি।
আকবর হায়দার কিরণ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রশ্ন করার জন্য। সবার মনেই এখন ওই প্রশ্নটা দেখা দিয়েছে। ডক্টর মারিয়াম পারভীন,
হ্যাঁ, এখন হবে কিনা জানি না, কিন্তু এখন যা দেখে মনে হচ্ছে আলোচনা হচ্ছে। এখন একটা কথা আমি আমার নিজে থেকে মনে হচ্ছে যে কিছু তো একটা পরিবর্তন হতে হবে, কারণ যখন এই এই লটা যখন হয়েছিল সবাই গান কিনতে পারবে, স্ক্রিনিং ছিল কম, যার জন্য আমরা আজকে দেখি একজন মানুষের ঘরে পাঁচটাও গান, এবং যেরকম বন্দুক তাতে রাখার দরকার নেই প্রোটেকশনের জন্য, মানে প্রচন্ড মাত্রা যে বন্দুক যুদ্ধে ইউজ ব্যবহার করা হয় সেরকম বন্দুক ঘরে রাখছে। এখন 200 বছর আগে যখন ল করা হয়েছিল তখন থেকে তো দেশের অবস্থা, পরিবেশের অবস্থা, পৃথিবীর অবস্থা অনেক পাল্টে গেছে, এবং এই জিনিসটা নিশ্চয়ই আমেরিকান সরকার চিন্তা করে দেখবেন। আমার যা মনে হয় যে এখন তো আর মানে যেই লতে আমাদের এই গান লট আমেরিকা এক্সিস্ট করে, সেই লটার একটা মডিফিকেশন একটা হতে হবে এটা মনে হচ্ছে, এবং স্ক্রিনিং হ্যাজ টু বি দেয়ার, কারণ একটা লোক কিভাবে 5টা বন্দুক পায় এটা তো স্বাভাবিক চিন্তা করতে অবাক লাগে। তো আমার মনে হয় স্ক্রিনিং একটা একটা মানে যারা এখানে আলোচনা করছে আমি শিওর তারাও আমাদের মধ্যে তো একই রকম ফিল করছে। তো আমার জন্য মনে হয় আমি অপটিমিস্টিক যে কিছু একটা চেঞ্জ হবে, স্ক্রিনিং উইল বি বেটার, যার জন্য এত এতভাবে যার তার হাতে এভাবে গান যাবে না।
অনেক ধন্যবাদ ডক্টর মারিয়াম পারভীন। কবির আনোয়ার, আপনি কিছু যোগ দিতে চান এর সঙ্গে?
জি, আমি একটু বলবো এখানে যে আমেরিকার পদ্ধতিটা, বিশেষ করে যারা সিনেটর হন এবং কাউন্সিলম্যান হন, সেই পদ্ধতির কাছে আমি যাব যে সেখানে তো আর বিতর্ক হয় সবসময়ই প্রত্যেকটা অঞ্চলে, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে। এখানে আমরা যারা ভোট দেব, এই যে বাবা মা, তারাও তো ভোটার, তারা প্রশ্নগুলি তুলতে পারে তাদের সামনে বিতর্কের সময়, এবং তারা দেখতে পারে যে কে এর পক্ষে বিপক্ষে আছেন। তখন ভোট দেওয়ার সময় যদি আমরা একটু সচেতন ভাবে ভোট দিই, তাহলে কিন্তু আমরা ঠিক জনপ্রতিনিধিটা বেছে নিয়ে আসতে পারি, আমরা সিনেটর বা কাউন্সিলম্যান ওইভাবে আমাদের মনোনীত প্রার্থীকে আমরা পাশ করিয়ে আনতে পারি। এটা একটা গণতান্ত্রিক প্রসেস, এবং এই প্রসেসের সাথে আমাদের যুক্ত হওয়া এবং এটা নিয়ে সবার মধ্যে একটা আলোচনা করা উচিত, কারণ এটা অনেক দিন ধরে আলোচিত হচ্ছে, তারপরও কেন পাস হচ্ছে না।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমরা এবারে আরেকটি প্রশ্ন নেব।
আসসালামু আলাইকুম, আমি ইসমা দারা বলছি আপার ডার্বি পেনসিলভেনিয়া থেকে। আমার একটা প্রশ্ন হচ্ছে যে একটা আমি আমার বাসায় একটা ধারালো ছুরি পর্যন্ত বাসায় রাখি না, যাতে কারো কোনো ক্ষতি হতে পারে, কারো হাত কেটে যেতে পারে। সেখানে একজন মহিলা কি করে 6টা আগ্নেয়াস্ত্র ঘরে রাখলো, 3টা ছেলেটা নিয়ে গেছে আর 3টা বাসায় পাওয়া গেছে, এটা কি করে সম্ভব হলো? 6টা আগ্নেয়াস্ত্র কেন তার প্রয়োজন হলো, এটাই আমার প্রশ্ন।
ইসমা তারা আপার ডার্বি থেকে প্রশ্ন করেছেন, পেনসিলভেনিয়া থেকে। তার প্রশ্ন হচ্ছে যে একজনের ঘরে যে এই কাজটা করেছে, সেই লানজা, অ্যাডাম লানজা, তার মা আর তার নামই বোধহয় এই আগ্নেয়াস্ত্রগুলো রেজিস্টার্ড ছিল, ঘরে 6টি আগ্নেয়াস্ত্র কি প্রয়োজন ছিল, কিভাবে তিনি এগুলো করলেন, কেন করলেন, এগুলোই আমার সম্পর্কে ইসমা দ্বারা জানতে চেয়েছেন। দিলারা বেগম, আপনার কাছে যাচ্ছি, যদি এটাও প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা রাজ্যে এটার আইনগুলো ভিন্ন, যে কি ধরনের লাইসেন্স পেতে হলে কি ধরনের তদন্ত করা হয় বা তার মানসিক অবস্থা কি হতে হবে আগ্নেয়াস্ত্র ঘরে রাখার জন্য, এর এ সম্পর্কে আপনি কি কিছু বলতে পারেন?
অবশ্যই আমি বলতে চাচ্ছি যে এটাই যে আমারও মনে অনেক প্রশ্ন এসছে এই ব্যাপারে, কারণ আসলে এখানে হলো কিন্তু লিগালি রেখেছেন, ইলিগালি কিন্তু এখানে কোনো কিছু করা যায় না। তিনি তার কেনার রাইট আছে, তিনি কিনেছেন, তিনি রেখেছেন, কিন্তু দেখতে হয়তো এখন আমার মনে হয় যে এক একটা একটা আইন করা দরকার, যে যেরকম যে আগ্নেয়াস্ত্র কিনতে যাবে তার একটি আমার মনে হয় মেন্টাল এভালুয়েশন করা দরকার, যে তার মেন্টাল কন্ডিশনটা কিরকম, সে কেন কিনছে, কেনার সময় যদি এইটা একটু কেউ ধরেন যে যারা বিক্রেতা তাদের যদি এরকম একটা প্রভিশন থাকে যে তুমি তোমার এরকম একটা সার্টিফিকেট দেখাও যে তুমি মেন্টালি পুরোপুরি তুমি সুস্থ, তাহলে আর কি তুমি কিনতে পারবে, এরকম একটা আমার মনে হয় করা উচিত। আর যে কিনেছে তার হয়তো একটা শখ থাকে, তার হয়তো একটা ডিজিজ ছিল যে আমি এটা কিনে কিনে জমাবো, আগ্নেয়াস্ত্র জমাবো, যেমন অ্যাসপারগার ডিজর্ডার যারা তাদের কিন্তু অনেক কিছু যেমন ছোট ছোট গাড়ি নুড়ি পাথর এইসব জমাবার কিন্তু একটা টেন্ডেন্সি থাকে। এখন তিনি কি কারণে ছটি রেখেছেন এবং তিনি ডিভোর্সি, তার পারিবারিক অবস্থা কিরকম ছিল এইগুলো কিন্তু এখনো জানা যায়নি। এমনকি এই যে ছেলেটি তার যে সে যে অ্যাসপারগার ডিজর্ডার বলছে যে কতদিন এটা এভালুয়েশন কখন হয়েছে এবং তার কি আইপি আছে, সে কি স্পেশাল নিড চিলড্রেন, এগুলো কিন্তু এখনো আসেনি। এখনো আমরা তো আমাদের দেশের কথা বলি যে আমাদের দেশে সব সময় খবর ঠিক মতো আসে না, এখানে কিন্তু ব্যাপারটা আমি একই রকম দেখছি, আমরা ব্লেম করি আমাদের দেশকে, কিন্তু এখানে দেখেন এটা কিন্তু খুব স্ক্যাটার খবরটা, এটা কিন্তু পুরো একটা খুব সবগুলো খবর কিন্তু একদম জেনুইন ভাবে আসছে না এবং ঠিক মতো কেউ বলতেও পারছে না। তো এই আমি একটু কনফিউজ আসলে ব্যাপারটা নিয়ে।
ধন্যবাদ ডক্টর মারিয়াম পারভীন।
খবর আসছে না কারণ খবর দেওয়ার লোকরাই তো সব মারা গেল, সেটা নাম প্রথম কথা। এখন আমরা যা শুনছি সব এরর কাছ থেকে শুনছি, এখন একটা লোক এতগুলো জিনিস কিনবে এটা ডেফিনেটলি নর্মাল না। এখন যখন এই মারণাস্ত্র আমার যা মনে হয় যে এগুলা কেনার জন্য একটা স্ক্রিনিং করা দরকার, এখন সবাইকে যদি বলা হয় যে একটা মেন্টাল ইভ্যালুয়েশন করে আনো, এর মধ্যে বহুত ঝামেলা আছে, এই জন্যই হয়তো কোনোদিনই এই সমস্ত গান ল আগাতে আগাতে যায় না, কারণ এগুলো অনেক প্রখর। এখন ডেফিনেটলি আমাদেরকে বুঝাতে হবে যে তোমার এতগুলো গান কেন দরকার বা একটা গানই বা কেন দরকার, এবং আমার কেন মনে হয় যে এরকম একটা প্রভিশন থাকা দরকার যে বাসায় কোনো মেন্টাল পেশেন্ট থাকলে সে কি গান পাবে নাকি, কারণ এর মা তো নর্মালি ছিল মনে হচ্ছে, হয়তো তার কোনো মেন্টাল আছে আমরা জানি না, কিন্তু সে গানগুলা পেলো কিন্তু তার বাসার যে ছেলেটা সে তো অসুস্থ আমরা শুনছি। এখন এই জন্য এটা একটা প্রভিশন থাকা দরকার যে এই মানে এই গানটা কে কিনতে পারবে, এই যে একটা স্ক্রিনিং এর পদ্ধতিতে এটা অত্যন্ত বিচক্ষণ ভাবে করতে হবে। এবং আমি জানি যে আমার মনে হয় যে বিচক্ষণ ভাবে যতই করি কিছু কিছু ফেলিওর হবেই, কিন্তু এখন যেখানে কোনো রুলস নাই, যে কেউ যে হেঁটে যে গান কিনে চলে আসতে পারে এবং কোনো ওয়েটিং টাইম নেই, মানে কোনো রুলস নাই, এটা অলমোস্ট একদম অ্যাবসার্ড। তো এটা থেকে কিছু একটা যাই হবে আমার মনে হয় তাই মঙ্গলকর হবে।
ধন্যবাদ কবির আনোয়ার।
জি আমি একটু এখানে বলবো যে যে মায়ের প্রশ্নটি উঠেছে যে ন্যান্সি ল্যান্ডার, যে মানে আমাদের অ্যাডাম ল্যান্ডারের মা, ওনার কিন্তু একটা শখ ছিল, উনি একজন শুটার, এই জন্য উনি এতগুলি কিনেছে। কিন্তু যে প্রশ্নটি আলোচকরা করেছেন যে এতগুলি প্রয়োজন আছে কিনা, এখানে একটু নজর দেওয়া দরকার। আর দ্বিতীয়ত মা শুধু যে শুটার ছিল তাই না, যেহেতু বাবা মায়ের মধ্যে সম্পর্ক ছিল না, আমরা পত্রিকায় যেটা পড়েছি তাতে পড়েছি বড় ছেলেটি থাকতো বাবার সঙ্গে আর ছোট ছেলেটি থাকতো মায়ের সঙ্গে, এবং মা তাকে সঙ্গে দেওয়ার জন্যই তাকে সঙ্গে করে নিয়ে নিয়ে এই উনি যখন চর্চা করতেন, গানের চর্চা করতেন, শুটিং এর চর্চা করতেন, তখন ছেলেটি তার সঙ্গে থাকতো, এই জায়গাটা অত্যন্ত মারাত্মক। আর একটি ব্যাপার হলো যে যারা এই ধরনের একটু কি বলা যায় যে একটু মস্তিষ্ক বা মানসিক দিক থেকে পীড়ায় ভোগেন, এদের ব্যাপারগুলি কিন্তু আমরা জানতে পারি না, কারণ সাধারণত দেখা যায় এই ধরনের স্কুলে ঘটনাগুলি বলার পরে হয় এরা আত্মঘাতী হয় অথবা পুলিশের হাতে এরা নিহিত হয়। সুতরাং ভিতরের ব্যাপারটা কিছুতেই আমরা জানতে পারি না, যেমন মাকেও সে মেরে ফেলেছে, আজকে মা যদি জীবিত থাকতো তাহলে হয়তো আমরা কিছু জানতে পারতাম। এইগুলি একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে, কিন্তু যেটা আমি প্রাধান্য দেব যে ওই যে মা চর্চা করেছেন এবং সঙ্গে সবসময় শিশুকে রেখেছেন, এই ছেলেটি কি সবসময় মাকে সঙ্গ দিয়েছে আর দেখেছে মাকে শুট করতে, এইটা বোধ হয় প্রভাব ফেলেছে। এই ধরনের ঘটনা একটু মানে সরকারি পর্যায়ে বা যে অঞ্চলে কাজ করে বা যারা লাইসেন্স দেন তাদের একটা ইনকোয়ারি প্রয়োজন আছে যে পারিবারিক অবস্থাটা কি, কোথায় আমরা গান দিচ্ছি। ধন্যবাদ,
ধন্যবাদ। হ্যাঁ বলুন।
আমি একটা ছোট কমেন্ট করতে চাই, আমেরিকাতে ডাক্তারির প্রস্তুতিটা পদ্ধতিটা যারা নার্কোটিক মেডিকেশন লিখে, যদি আমরা বেশি মেডিকেশন লিখি বা মানে অনেক সময় হয় কি যে পেশেন্ট অনেক সময় প্রেসক্রিপশন ফর্জ করে, যদি ফার্মাসিস্ট ধরতে পারে এবং ফার্মাসিস্টটা খুব বিচক্ষণ অনেক সময় অনেক রকম প্রস্তুত এবং তখন না একটা রেড সিগন্যাল হয়, আমাদেরকে জানানো হয়, অনেক জায়গায় খবর চলে যায়। আমার মনে হচ্ছে যে এই যে লোকটা পাঁচটা গান নিয়ে ঘরে বসে থাকলো এবং কেউ ওর দিয়ে খেয়াল করলো না, এইটা চেঞ্জ হতে হবে। কারণ ডাক্তারি ফিল্ডে ওষুধ উল্টা পাল্টা লিখলেই আমাদের খবর চলে আসে এবং অনেকভাবে আমাদেরকে ইনফর্ম করা হয় যে তুমি ওষুধ লিখছো কিনা ঠিক করে দেখো, তোমার ওষুধ পেশেন্ট ঠিক করে খাচ্ছে কিনা। তো এই দিকে আমার মনে হয় আমাদের মেডিকেল ফিল্ডে যতটা রেস্ট্রিকশন ততটা রেগুলেশন, সামান্য কিছু গেলেও হয়তো ওইদিকে সুবিধা হবে আমার মনে হয়।
ধন্যবাদ। আপনারা অনুষ্ঠান শুনছেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের কাছে প্রশ্ন করার টেলিফোন করে প্রশ্ন করতে পারেন, আমাদের টেলিফোন নম্বর হচ্ছে 2026193062। আমরা এবারে আরেকটি প্রশ্ন নেব।
আমার নাম হচ্ছে অজয় কুমার সরকার।
হ্যাঁ বলুন।
আমি রেডিও শ্রোতা সংঘ হাটুদার নাগেরপাড়া বর্ধমান পশ্চিমবঙ্গ ভারত থেকে বলছি। আমার প্রশ্ন যে কানেকটিকাটের স্কুলে যে ঘটনাটা ঘটলো, এই ঘটনা কিন্তু আমরা দেখি যে যুক্তরাষ্ট্রে মাঝে মাঝে স্কুলগুলোতে এরকম ঘটনা ঘটে। আমার প্রশ্ন হচ্ছে এরকম ঘটনা কেন হয়? এই ঘটনার মূলে দেখা যায় যে হয় ওই স্কুলে কোনো প্রাক্তন ছাত্র কিংবা সেই স্কুলে এখন পড়ছেন সেই ছাত্র তারা এইভাবে হিংসাত্মক ঘটনাগুলো ছড়ায়। তারপরে দেখা যায় বহু ছাত্র এবং ছাত্রী বা স্কুল পড়ুয়ারা তারা নিহত হয় এবং তাদের সেই বন্দুকগুলো তারা কিভাবে পায়। তাহলে কি বলতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রে এই আগ্নেয়াস্ত্র গুলো খুব সহজলভ্য, মানে যে কেউ এগুলো ব্যবহার করতে পারে এবং যে কেউ এগুলো হাতে নিয়ে তারা চলতে পারে, একটা বাচ্চা শিশু সেও কি এই বন্দুকগুলো বা এই পিস্তল গুলো বা এই আগ্নেয়াস্ত্র গুলো ব্যবহার করতে পারে? বিচারক মন্ডলী আপনারা আমার এই প্রশ্নের উত্তর দেবেন।
ধন্যবাদ। অজয় কুমার সরকার পশ্চিমবঙ্গে বর্ধমান থেকে এই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে কেন এই ঘটনা ঘটছে, ছাত্রছাত্রীরা কি এত সহজে এই আগ্নেয়াস্ত্র তাদের হাতে পাচ্ছে কেমন করে। এটার উপরই আপনারা ইতিমধ্যে বলেছেন, তবু আমি আরেকবার যাব ডক্টর মারিয়াম পারভিন, কারণ উনি মানসিক ব্যাধির কথাও উল্লেখ করেছেন, আপনি যদি এ সম্পর্কে বলেন।
বাবা মা বা যে বন্দুকের মালিক তাদের ফেলিওর টু কিপ দ্য গান যখন কেউ দেওয়া হয়, ড্রাইভিং লাইসেন্স এবং গান এই দুটো হচ্ছে সাংঘাতিক পাওয়ারফুল জিনিস, এই দুটাই মানুষকে কিল করতে পারে। তো কেউ যখন একটা দোকান থেকে গান কেনে তার একটা লাইসেন্স দেওয়া হয়, তো তখন তো তাকে একটা মেরে ফেলার একটা তাকে ক্ষমতা দেওয়া হয়, এবং যেমন আমরা গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্স পাই, আমি রাস্তা জায়গাকে মেরে ফেলতে পারি। এখন যে এই দুটো জিনিস ভালোভাবে ব্যবহার করবে না, এটা তো তাদের উপরে প্রথমে প্রবলেম, তাদের উপরে প্রথম ধরত হওয়া দরকার যে তুমি তোমার এই রাইটটাকে ঠিকভাবে ব্যবহার করছো না, তোমাকে যেই একটা একটা মানে একটা ক্ষমতা দেওয়া হয়েছে তুমি সেই ক্ষমতার অপব্যবহার করছো। ছোট শিশুর হাতে তো কোনো বন্দুক যাওয়ার কোনো কথা না, যে 18 বছর হয়নি তার তো সে অ্যাডাল্ট, তাকে এখানে এদেশে অ্যাডাল্ট তাকে বলে না। তো মানে কিছু এটা তো প্রথম থেকেই মনে হয় যে এটার মালিক সে এটাকে ঠিক করে রাখছে না, হেফাজত করছে না। তারপরে অনেক প্রশ্ন আসে যে কেন হেফাজত করছে না, কিন্তু প্রথম কথা হি হ্যাজ ফেইলড টু কিপ ইট প্রোটেক্টেড।
ধন্যবাদ।
অর শি হ্যাজ ফেইলড।
কবির আনোয়ার, আপনি কি বলতে যাচ্ছেন?
আমি ওই যে সাইকিয়াট্রিস্ট আমাদের যে আলোচক বললেন, আমি এখানে মনে করি যে তিনি যথার্থই বলেছেন যে লাইসেন্স দেওয়ার আগে যাকে লাইসেন্স দিচ্ছে তার পারিবারিক অবস্থান, তিনি ডিভোর্সি কিনা, তার কটি সন্তান, সন্তানদের বয়স কত এবং তাদের পরিচর্যা বাবা মা কি করে করছেন, বাবা কি করছেন যদিও তারা সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে থাকে কিংবা বিচ্ছিন্ন যদি নাও হয়ে থাকে, একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার যে পরিবারে গানটি যাচ্ছে তার ছেলে মেয়ে তার ভিতরের অবস্থা এবং কিভাবে এটা ব্যবহার হবে, তার একটা অঙ্গীকারপত্র নেওয়া উচিত। এতগুলি গান তো দেওয়া প্রয়োজন নেই, এটা তো সবার কাছে আজকে একটা বড় প্রশ্ন যে এই মহিলার হাতে এত গুলি গান কি করে গেল। এই এই ব্যাপারগুলি আমার মনে হয় যারা ছাড়পত্র দেন বা লাইসেন্স দেন তাদের একটা তদারকি দরকার এবং পরবর্তী পর্যায়ে এটা মনিটর করা দরকার যে এইগুলি কিভাবে ব্যবহার হচ্ছে, কোন শিশুর কাছে যাচ্ছে কিনা, কিংবা যাদের কাছে যাচ্ছে তারা কিভাবে ব্যবহার করছে, বাড়ির পরিবেশ কি। আমার মনে হয় এদিকটা একটু নজর দেওয়া দরকার।
আমি একটা কথা না বলে পারছি না, এই যে যখন বাচ্চা অ্যাডপশন করা হয়, যদি বাচ্চা কেউ অ্যাডপ্ট করে তখন সরকার থেকে প্রচন্ড রেগুলেশন, বাড়ি এসে তদন্ত করা হয়, বাড়িতে মানে প্রতিটা কোনা কাঞ্চে দরজা দেখা হয় যে সব সেফ আছে কিনা। কিন্তু যখন একটা গান একটা বাচ্চাকে আনা হয় তখন বাড়িতে মানে একটা যেরকম তদন্ত চলে, তিন চার দিন ধরে এই তদন্ত চলে, কঠোর তদন্ত, পাস না হলে বাচ্চা অ্যাডপ্ট করতে পারবে না। আমার মনে হয় ধরো একটা মানুষ একটা গান কিনে আনে বাসায়, বাস কিনে আনলো তারপরে কোনো খবর নাই, এই দুটা তো ওদের কিন্তু বলা দরকার যে তোমরা যে এই দুটো জিনিস এত ডিসক্রিমিনেট করো। একটা নিরীহ বাচ্চাকে কেউ বাসায় আশ্রয় দেবে তার জন্য যেই অ্যাডপশনের সময় যেই ঝামেলা করো, একটা বন্দুক কিনে আনা কি সাংঘাতিক একটা তাকে পাওয়ার দেওয়া হয়, কিন্তু কোনো রকম ইনভেস্টিগেশন নাই, জাস্ট নিয়ে কিনে নিয়ে চলে আসলো, যার জন্য আজকে এই দেশের অবস্থা।
ধন্যবাদ ডক্টর মারিয়াম পারভিন, আপনাদের হাতে সময় খুব কম, এখন মাত্র তিন চার মিনিট আছে, আমরা আরেকজন টেলিফোন করেছেন, ওই প্রশ্নটা আগে নিয়ে নি।
আমি শ্রুতিকাতি কথা বলছি পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার রগড়া গ্রাম থেকে।
বলুন,
আজকের হ্যালো ওয়াশিংটনের যে টপিক, এই কানেকটিকাতে স্কুলে যে গুলি চালানোর ঘটনা, তো প্রথমেই বলি যে এই ঘটনা আমাদেরকে সবাইকে খুবই মর্মাহত করেছে। এবং এই ঘটনার মধ্যে দিয়ে একটা জিনিস বারে বারে উঠে আসছে যে যুক্তরাষ্ট্রে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতা এই ধরনের ঘটনাগুলোর পথকে কি সুগম করে দিচ্ছে, বিশেষজ্ঞের নিকট আমার এই প্রশ্ন। এবং তার সাথে সাথে আমি আরেকটা কথা বলবো যে বর্তমানে আমেরিকার শিশু কিশোরদের মধ্যে মানসিক সমস্যা তথা মানসিক অস্থিরতা কি ক্রমবর্ধমান, এই ঘটনার মধ্যে দিয়ে কি আমরা তার ছাপ পাই, আশা করি বিশেষজ্ঞরা এই দুটি প্রশ্নের যথাযথ আলোচনা করবেন।
সতীক হাতি পশ্চিমবঙ্গ থেকে ফোন করেছেন, আপনাকে অনেক ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। আমি দিলারা বেগমের কাছে যাব এই প্রশ্নের উত্তর জন্য। প্রথমে একটা উনি বলেছেন যে আগ্নেয়াস্ত্রের সহজলভ্যতার কারণেই কি এগুলো হচ্ছে। আরেকটি জিনিস যেটা বললেন তিনি প্রশ্ন করেছেন সতীক হাতি, যে যুক্তরাষ্ট্রে কি কিশোর কিশোরীদের মধ্যে মানসিক সমস্যা কি বাড়ছে, এটার কি আপনারা লক্ষণ দেখছেন, আপনি তো এ নিয়ে কাজ করেন। আর এর সঙ্গে আরেকটি প্রশ্ন করতে চাই আমি দিলারা বেগম, ইয়েতে বলা হয়েছিল কাগজে আমরা দেখলাম যে এই অ্যাসপারগার সিনড্রোমের সঙ্গে সহিংসতার কোনো যোগসূত্র নেই, তো আপনি যদি এ সম্পর্কে সংক্ষিপ্ত করে একটু বলেন।
আসলে যখন যে মানুষটি গান কেনেন তখন তো তার মেন্টাল মেন্টাল যে কন্ডিশন সেটা যেহেতু এভালুয়েশন করা হয় না, তিনি সুস্থ মস্তিষ্কেই সেটা কিনে আনেন, ভালোভাবে সেটি হেফাজত করে রাখেন। এই ঘটনা কিন্তু সর্বদা ঘটে না, এটা ঘটে হচ্ছে আমার মনে হয় তাৎক্ষণিক আপনার অ্যাঙ্গার এই কারণে তখন মেজাজ খারাপ হয়ে যায়, রাগ হয়ে যায়, তাৎক্ষণিক একটা রিয়াকশন এই কারণে ঘটে থাকে। পারিবারিক কলহ এবং পারিবারিক তাদের যে কলহ ওটার প্রেক্ষিতে অনেক সময় হয়ে থাকে। এবং এই ক্ষেত্রেও যে সেটা হয়নি তা না, মাকে মেরে ফেলে তার মাথা খারাপ হয়ে গেছে, সে কি করবে, সে দৌড়িয়ে সেখানে চলে গেছে, এরকম ব্যাপারটা হতে পারে। তবে অ্যাসপারগার ডিজর্ডার কিংবা অটিজমের সঙ্গে এরকম ভায়োলেন্স এর কোনো সম্পর্ক নাই। এরা যারা অটিজম এরা অনেক সময় সেলফ অ্যাবিউজিং, তাদেরকে সেলফ ইনজুরি বিহেভিয়ার প্রবলেম থাকে। এবং যারা অ্যাসপারগার ডিজর্ডার এরা কিন্তু খুব ধীর স্থির থাকে, এরা কিন্তু কথা বলে, এরা অনেক প্রত্যেকটা ক্ষেত্রে এরা কিন্তু খুব যে ব্রিলিয়েন্ট হয় তা না, এক একটা ক্ষেত্রে যে অঙ্কে হয়তো খুব ভালো হয়ে যায় কিংবা হিস্ট্রিতে খুব ভালো, এক একটা সাইজ থাকে এদের, কিন্তু এদেরও কিছু অ্যাবনর্মালিটি থাকে, যেটা হয়তো ফিঙ্গার ফ্লিপিং করে, তারপর রকিং করে, তারপর অনেক জোক এরা বুঝতে পারে না, কিন্তু এরা ভায়োলেন্স করে না। এবং অটিজম যারা তারা অন্যকে হিট করে, অন্যকে মারে, নিজেকেও তারা নিজে সেলফ অ্যাবিউজিং হয়, কিন্তু এরকম ভায়োলেন্স এ কাউকে যে একদম দৌড়ে যে এরকম মেরে ফেলবে এরকম ভায়োলেন্স এই পর্যন্ত পাওয়া যায়নি। আমার মনে হয় কেস স্টাডিতে বোধ হয় দুটো আছে, একজন 33 বছর বয়সের একজন পাকিস্তানি এটি করেছিলেন,
আমি ঠিক অতটা এখন ডিটেলস বলতে পারবো না, তবে আসলে কিন্তু একদমই ভায়োলেন্সের কোন সম্পর্ক নেই অ্যাসপারগার ডিজর্ডার এবং অটিজমের সঙ্গে।
অনেক ধন্যবাদ।
ডিজর্ডারের সঙ্গে মুড চেঞ্জ হতে পারে, এদের ক্ষেত্রে আমি ব্যাপারটা ঠিক অতটা বলতে পারবো।
আমাদের হাতে একেবারেই আর সময় নেই, এত দ্রুত সময়টা ফুরিয়ে গেল। ডক্টর মারিয়াম পারভিন, দিলারা বেগম এবং কবির আনোয়ার, আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। যে সকল শ্রোতার প্রশ্ন নিতে পারিনি তাদের কাছে ক্ষমা চাইছি। আজ তাহলে এখানেই শেষ করছি, শুভরাত্রি।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।